মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত করে রমজান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين, اما بعد, اعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদান চ্যানেলের দর্শক, অনুষ্ঠান মহিমান্বিত রমজানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে আপনাদেরকে মাদানী ফুল দেওয়ার জন্য এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে যে আমাদের আজ আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় হচ্ছে উত্তম চিন্তাধারা। তো আমরা সে বিষয়ে ইনশাল্লাহ আমাদের আলোচনা করবো। আজকে আমাদের সাথে মোবাইল হিসেবে আছেন আমাদের শাহরুখ ভাই, এরপরে আমাদের সাথে আজকে নাত খা হিসেবে আছেন আমাদের শাহাদাত ভাই, ইনশাল্লাহ আমরা তার কাছ থেকে নাতে পাক শুনবো। দর্শক, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটু দরুদ শরীফের সম্বলিত হাদিসে পাক শুনি। আল্লাহ তাআলা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দরুদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। দর্শক, আমরা অনেক সময় চাই যে আমাদের প্রত্যেকটি কাজ বরকতওয়ালা হোক, প্রত্যেক কাজের মধ্যে বরকত হোক এবং মঙ্গল হোক, আল্লাহ তাআলার দয়া হোক, রহমত হোক। তাই আমাদের উচিত হাদিসে পাকের সারমর্ম যে প্রত্যেকটি কাজ করার আগে আমরা যাতে দরুদে পাক পাঠ করি। ইনশাআল্লাহ একবার মনে মনে হলে পাঠ করে নেবেন, বা মনে মনে অর্থাৎ মুখে ছোট করে পাঠ করে নেবেন, যাতে আপনার নিজের কানে সেটি শুনতে পান যে কোনো কাজ করার আগে। যে আবার জায়েজ কাজ, গুনাহের কাজ নয়, উদ্দেশ্যমূলক কাজ এবং বৈধ কাজ করার আগে একবার দরুদ শরীফ করে নেবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটার মধ্যে কামিয়াবি দান করবেন। দর্শক, আসুন আমরা একবার দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি নাত শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরে যাব।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله يا نبي تومي مدينة تدك لوغ أمايا নবি তুমি মদিনা তে ডেকে লাগো আমায়, স্বপ্ন আমায় পূরণ হবে যাব যখন মদিনায়, স্বপ্ন আমার পূরণ হবে যাব যখন মদিনায়। কি অপরূপ ওই মদিনা, নাই কোনো যার তুলনা, কি অপরূপ ওই মদিনা, নাই কোনো যার তুলনা। নূর দেখা যায় সেই মদিনায়, নূর দেখা যায় সেই মদিনার প্রতিটি ধূলি কণায়। তুমি মদিনা তে ডেকে লাগো আমায়, স্বপ্ন আমার পূরণ হবে যাব যখন মদিনায়। ঘুরব আমি অলি গলি, অশ্রুবে জানয়নে, ঘুরব আমি অলি দেখব আমি সে মদিনার, মোর নবী থাকেন যে থাইয়া নবী তুমি মদিনা, ডেকে লও গো আমায় স্বপ্ন আমার পূরণ হবে, যাব যখন মদিনায়, ওই মদিনা যাব আমি মাথার উপর ভর করে, ওই মদিনা যাব আমি মাথার উপর ভর করে, ওলি গলি ঘুরে আমি, ওলি গলি ঘুরে আমি, যাব মোরে মদিনায়, ওলি গলি ঘুরে আমি, যাব মোরে মদিনায়, নবী তুমি মদিনাতে ডেকে লও গো আমায়, স্বপ্ন আমার পূরণ হবে, যাব যখন মদিনায়, থাকবে না আর দুঃখ মনে, মরি যদি মদিনায়, থাকবে না আর দুঃখ মনে, মরি যদি মদিনায়, চাই না দৌলত হে দয়ালু, চাই না দৌলত হে দয়ালু, দাও গো মরণ মদিনায়, নবী তুমি মদিনাতে ডেকে লও গো আমায়, স্বপ্ন আমার পূরণ হবে, যাব যখন মদিনায়, গরিব আমি নে তো সম্বল মনে মানে না তবু, গরিব আমি নে তো সম্বল মনে মানে না তবু, নাও ডেকে নাও হে দরদি, নাও ডেকে নাও হে দরদি, প্রিয় মোদি নায়া মায়া নবী তুমি মদিনা, তে ডেকে নাও গো আমায়, স্বপ্ন আমার পূরণ হবে, যাব যখন মদিনায়।
মাশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের যে আজকের বিষয় সেটা হচ্ছে উত্তম চিন্তাধারা। আমরা ইনশাআল্লাহ আমাদের শারুকবাইয়ের কাছ থেকে সেই বিষয়ে ইনশাআল্লাহ শুনবো।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, বিসমিল্লাহির রহমানির রহিম। জি রাশেদ ভাই, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে উত্তম চিন্তাধারা, আসলে মানে চিন্তা যেটা আমাদের, সর্বপ্রথমে আসলে চিন্তা যে জিনিসটা কি এটা আমাদের জানা দরকার, কেননা এই চিন্তাটা মানুষের বিভিন্ন ধরনের, মানুষের চিন্তাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো চিন্তা বলতে আমরা যেটাকে সাধারণত বুঝি, যে মানে ওই খেয়াল যেটা প্রকাশ্য মানে দূরের কোনো বস্তুকে দেখে বা দূরের কোনো জিনিসকে দেখে আমাদের মনের মধ্যে আসে, সেটা সম্পর্কে চিন্তা আসে, তো ওইটাকে অনুমানও আবার বলা হয়ে থাকে। যেমন দূর থেকে আপনি দেখলেন যে দূরে কোথাও অনেক ধোঁয়া উঠছে, তাহলে আপনার মাথায় অবশ্যই চিন্তা আসবে এখানে নিশ্চয়ই আগুন লেগেছে। তা আল্লাহ তাআলা এই চিন্তা ভাবনার ব্যাপারে কোরআন পাকের মধ্যে বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা হুজরাতের মধ্যে 12 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। তো হযরত আল্লামা আব্দুল্লাহ আবু ওমর বিন মুহাম্মদ সিরাজি বাইজাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার তাফসিরে বাইজাবিতে লিখেন, যাতে প্রতিটি ধারণা যাতে মুসলমান প্রতিটি ধারণার ব্যাপারে সতর্ক হয়ে যায় এবং চিন্তা ভাবনা করে যে এই ধারণা কোন প্রকারের। তার মানে এই আয়াতে কারিমার আবার আরেকজন ব্যাখ্যাকারী ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার তাফসিরে কবিরের মধ্যে বলেন, কেননা কোনো ব্যক্তির কাজ দেখাতে তো খারাপ মনে হয় কিন্তু আসলে এমন হয় না, কেননা হয়তো কর্ম সম্পাদনকারী তা ভুলের ভুল রয়েছে অথবা প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারাই ভুলের মধ্যে রয়েছে। এখন আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে তার মানে আপনি হয়তোবা দূর থেকে দেখছেন যে ইনার কাজটা আমার আপনার খারাপ মনে হতে পারে কিন্তু আসলে ইনি কিন্তু খারাপ কাজ করছে না। তো সেজন্য এই চিন্তাধারাকে আমাদের উত্তম চিন্তাধারার মধ্যে আনা দরকার, কেননা ধারণা যেটা যা চিন্তা যেটা সেটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সুচিন্তা অর্থাৎ উত্তম চিন্তাধারা, আর একটা হচ্ছে কুচিন্তা বা কুধারণা। আর এই বলা হচ্ছে কিতাবের মধ্যে সুধারণা মুসলমানকে জান্নাতে নিয়ে যাবে আর কুধারণা এটা জাহান্নামে নিয়ে যাবে। তো আমাদের সবসময় খেয়াল রাখা উচিত আমরা যে জিনিসটা প্রত্যক্ষভাবে দেখছি বা প্রত্যক্ষভাবে অনুমান করছি সেটা কেমন হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কোনো কোনো অনুমান এটা কি হয়ে যায়, পাপ হয়ে যায়। তার মানে আমাদের সর্বপ্রথম প্রত্যেকটি ব্যাপারে পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ চিন্তাধারা এটা থাকা চাই। কেন থাকবে না? দেখুন একটা ঘটনা এসেছে কিতাবের মধ্যে, এই রাশেদ ভাই আপনার একবার এক ডাকাত দল তারা লুট করলো এক জায়গায় গিয়ে, লুট করার পর একটা মুসাফিরখানার মধ্যে এসে পড়লো, সন্ধ্যা হয়ে গেল। তো এখন মুসাফিরখানার যিনি মালিক ছিল তিনি অনেক মানে আল্লাহওয়ালা বান্দা ছিলেন এবং অনেক দয়া পরশ বান্দা ছিলেন, ইনি দিল খুলে ইনাদেরকে, যেহেতু ইনারা ইনি কিন্তু জানতেন না ইনারা ডাকাত, এখন মেহমান এসেছে মুসাফিরখানায়, মুসাফির হিসেবে সফরত অবস্থায় এসেছে, ইনাদেরকে সম্মান করলো এবং ওনাদের অনেক খেদমত করলো, রাত্রে ইনাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিল। আচ্ছা এরপর কি হলো, এরপর দিন ইনারা পুনরায় কী করলো, আবার ডাকাতি করার জন্য চলে গেল। তো ডাকাতি করার জন্য চলে গেল, ডাকাতি করা আবার পুনরায় মুসাফিরখানায় এরপর দিন ফিরে আসলো। ফিরে এসে দেখলো যে ওনার এক ছেলে ছিল যে কিনা মানে হাঁটতে পারতো না, পঙ্গু ছিল। দেখলো যে সেই ছেলেটি মানে আজ একেবারে স্বাভাবিকভাবে হাঁটাচলা করছে এবং তাদেরকে সামনে এসে বিভিন্ন আপ্যায়নও করছে। এটা দেখে তারা আশ্চর্য হয়ে গেল এবং অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটার কারণ কি, এ তো এরকম ছিল না, গতকাল রাত্রে আমরা দেখেছিলাম আপনার ছেলে কিন্তু সে তো ছিল পঙ্গু, তো সে হাঁটাচলা করতে পারতো না। তো তখন ওই মুসাফিরখানার মালিক বললো, আসলে এটা হচ্ছে আপনারা তো মুসাফির, আপনাদের এই মুসাফিরদের বরকতের কারণে এটা হয়েছে। সে কীভাবে, সে দেখুন আসল কথা হলো যে আপনাদেরকে গতকাল আমি আপ্যায়ন করেছিলাম রাত্রে, তো আপনাদের কিছু খাবার উচ্ছিষ্ট ছিল, মানে যেগুলো ওনারা খাওয়ার পর থেকে ছিল উচ্ছিষ্ট থাকার পর ওই খাবার এবং পানিও ছিল কিছু উচ্ছিষ্ট পানি, সেই পানি এবং খাবারকে আমরা কী করলাম, যেহেতু আপনি আমরা ভালো ধারণা পোষণ করলাম আপনারা মুসাফির রয়েছেন হয়তো বা আপনাদের বরকতে এটা আমার ছেলে কি সুস্থ হয়ে যেতে পারে, আমি কী করলাম আমার ছেলেকে নিয়ে সেই খাবারগুলো খাওয়ালাম এবং পানীয়গুলো তার যে জায়গাগুলো পঙ্গু ছিল সেখানে মালিশ করলাম। তো আল্লাহ তাআলা কেমন দয়া হলো, সকাল হতে হতেই দেখলাম যে আমার ছেলে যে অংশটুকু মানে পঙ্গু ছিল হাঁটাচলা করতে পারতো না অবশ্যই সেই অংশটা ভালো হয়ে গেল এবং সে হাঁটাচলা শুরু করলো এবং সে ডাকাত দল ওখানে অশ্রু মানে অনেক অশ্রু ঝরে কান্না রোল করে দিল। সে তারা মানে চিন্তা করলো যে কি হলো এটা, তো তারা কান্না করে বলতে লাগলো যে দেখুন আপনি আসলে যা ভাবছেন না আমরা কিন্তু তা নয়, আমরা সত্যিকার হচ্ছে ডাকাত, আমরা লুট তোরাজ করে থাকি, কিন্তু এটা আপনি যেটা করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আপনার ভালো ধারণা উত্তম ধারণার কারণেই এই বরকতটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। তো এখান থেকে তারা সেখানেই তাদের অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল, তারা সেখানে তওবা করে আবার মানে নেকির জিন্দগিতে ফিরে আসলো। তো আসলে রাশেদ ভাই দেখেন ভালো চিন্তা মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, ওই ব্যক্তি ভালো ধারণা করে তার পঙ্গু ছেলেকে খাবারটা খাওয়ালো, বিদায় কি হয়ে গেল, আল্লাহ তাআলা তার উপর দয়া করে গেল, কিন্তু ওই বান্দারে কি ছিল সে জানতো না। যদিও ওই ব্যক্তি তাদের ব্যাপারে খারাপ চিন্তা পোষণ করতে হবে, তার বিপরীত ঘটতে পারতো, কিন্তু উনি ভালো ধারণা করেছেন বিদায়, কি হয়েছে আল্লাহ তাআলা ওনার সাথে ওরকম প্রতিদান দিয়েছেন। তো আমাদের আসলে সমাজে এমন মানুষ থাকে, আমাদের সমাজের ব্যবস্থা এমন হয়ে গিয়েছে আসলে, কি বলবো, মানে প্রত্যেক মানুষ আমরা সর্বপ্রথম এখন থেকে মানে যেটা কোনো কিছু একটা দেখলে বা কোনো কেউ কিছু একটা বললে সেটাকে নিয়ে প্রথম যেটা থিঙ্কিং করি সেটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং, মানে আমাদের মধ্যে বেশিরভাগ কি খারাপ ধারণাটাই কাজ করে। অথচ হাদিসে বাকে বলা হচ্ছে সুধারণা করা এটা হচ্ছে ওয়াজিব কোনো কোনো ক্ষেত্রে। যেমন আপনি আল্লাহ তাআলার ব্যাপারে সবসময় কি রাখতে হবে, সুধারণা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে, আল্লাহ ওয়ালা নেক বান্দার ব্যাপারে, ইনাদের ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখতে হবে। এখানে কখনো মানে ইনাদের ব্যাপারে খারাপ ধারণা আনাই যাবে না, গুণাগার হয়ে যাব। অন্যদিকে কুধারণা যেটা, সেই ধারণাকে বলা হচ্ছে এটা নাজাইজ এবং এটা গুনাহের কাজ। অনেক সময় এটা এমন হয়ে থাকে এটা জাহান্নামে পর্যন্ত নিয়ে যায়। তো আসলে আমাদের উচিত যে আমরা যে ধারণাগুলো করে থাকি বা চিন্তাভাবনা করে থাকি, কোনো কিছু একটা আমরা দেখছি হয়তো কিন্তু সেটা আমার খেয়ালে হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু পরবর্তী যখন আমি জাস্টিফিকেশন করতে যাই দেখি যে সেটা আসলেই কিন্তু সে ভালো করছিল। এ ব্যাপারে একবার একটা ঘটনা এভাবে এসেছে কিতাবের মধ্যে। একবার এক আল্লাহওয়ালা মানে এক আল্লাহওয়ালার বান্দার বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই ছিল, ওনার কাছে একবার এক বাদশা এলো, মানে আসলে কুধারণা এটা কি করে, বাসা এলো। বাসা আসার পর জিজ্ঞেস করলো, এই বাসা ওনার কদমবুচি করলো, কদমবুচি করার পর আপনার সেখানে বাসা ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলার কাছে কিছু আপেল উপহার স্বরূপ এসেছিল। তো এখন আপেল উপহার স্বরূপ আসার পর ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা ওই বাদশাকে বললেন যে আপনি এখান থেকে একটা আপেল নিন খাওয়া। তো ওই বাদশাও বললো যে আপনিও আমার সাথে কি করেন একটা আপেল খান। এখন যখন বাদশা ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলাকে মানে আপেল খাওয়ার জন্য বললেন, তখন এনার মনে একটা চিন্তা আসলো যে যদি এখান থেকে মানে সবচেয়ে উত্তম যেটা আপেল, সবচেয়ে সুন্দর যেটা আপেল, এটা যদি মানে বাদশা আমাকে দিয়ে দিত না, তাহলে আমি ধরে নিতাম যে ইনি আল্লাহ তাআলার
ওই আল্লাহর ওলি আমাকে দিয়ে দিত। বাদশা নয়, বাদশা
না, বাদশা মানে ওই আল্লাহর ওলি। জি জি, ওই আল্লাহর ওলি মানে ব্যাপারে ধারণা পোষণ করছেন যে যদি আমাকে এরকম আল্লাহর ওলিটা যদি এরকম সুন্দর আপেলটা যদি দিয়ে দিত, তাহলে আমি ধরে নিতাম যে ইনি সত্যিকারে একজন আল্লাহ তাআলার নেক বান্দা। এখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা কি করলেন, ওই একটা আপেল নিলেন, আপেল নিয়ে বললেন যে একবার আমি মানে একটা মজলিসে ছিলাম, তো মজলিসের ব্যাপারে ধারণা এভাবে এসেছে মানে ওখানে অনেকগুলো লোক চারদিকে ছিল, তো এনাদের এই একটা আপেল মানে রেখে দেওয়া হতো কোনো একজন ব্যক্তির পাশে, একটা গাদা কি করতে হতো চারদিকে ঘুরানো হতো। এখন গাদা ঘুরে গিয়ে যে যে মানে ব্যক্তির নিকট যেত, তাহলে বলা হতো যে এর নিকট কি রয়েছে, এই আপেলটা রয়েছে। তো এখন এখান থেকে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই বললেন যে আসলেই যদি আমি আপনাকে এই আপেলটা দিই, তাহলে আপনি আমাকে হয়তো ভাববেন যে আমি আল্লাহর ওলি, আর যদি আমি আপনাকে এই আপেলটা না দিই মানে সবচেয়ে যেটা উত্তম আপেল, তাহলে আপনি ভাববেন যে তাহলে আমি গাদার চেয়ে কি বেশি নয়। তো আসলে কথা হচ্ছে আমার ধারণা অনুযায়ী এটার মাধ্যমে বাদশা কিন্তু শিক্ষা পেলেন এবং বুঝে গেলেন যে ইনি আল্লাহ তাআলার নেক বান্দা। তো আসলেই প্রত্যেকে যে যেভাবে চিন্তা করে তার সাথে কিন্তু সেভাবেই ঘটে প্রত্যেকটা জিনিস।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর ওলিদেরকে অনেকটা টেস্ট করে থাকে যে এটা হলে এটা আল্লাহর ওলি, এটা হলে এটা আল্লাহর ওলি হবে, এটা আসলে নিষেধ, এটা নিষেধ। অনেক সময় এই এই ধারণার কারণে বেয়াদবি হয়ে থাকে।
এটা কিতাবের মধ্যে বলেছে না যে ওয়াজিব ধারণা রাখা ওনাদের ব্যাপারে,
বেয়াদবি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অনেক সময়। তাই কখন আমরা কাউকে পরীক্ষা করব না, দেখুন আল্লাহর ওলি অবশ্যই নিঃসন্দেহে আল্লাহর ওলি, এবং ওনারা নিঃসন্দেহে আল্লাহর ওলি, এবং ওনারা এটা আল্লাহ তাআলা যাদেরকে গোপন রেখেছেন তারা গোপন থাকবেন, যারা তাদেরকে প্রকাশ করেছেন তারা প্রকাশ করবেন। আমার কাজ হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য তাদের কাছে যাওয়া, তাদের ফয়েজ নেওয়া, কিন্তু পরীক্ষা করা আমাদের উচিত নয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, এখন একটা সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা নেব, এরপর আবার আসবো।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইফতারের সময় দোয়া কবুল হয়। রোজাদার কতই সৌভাগ্যবান যে সে সবসময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে থাকে, এমনকি যখন ইফতারের সময় আসে তখন সে যে কোনো দোয়াই করুক আল্লাহ তাআলা তার অনুগ্রহ এবং বদান্যতাই তা কবুল করে নেন। সাইয়দনা আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
নিশ্চয় রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া থাকে যা ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। হযরত সাইয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক, রোজাদারের ইফতারের সময় যে দোয়া রোজাদার করে থাকে। দুই, ন্যায় বিচারক বাদশাহের। তিন, মজলুমের যার উপর জুলুম করা হয়েছে মজলুম ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই তিনজনের দোয়া আল্লাহ তাআলা মেঘ থেকে ও অনেক উঁচু তুলে নেন এবং আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার সম্মানের শপথ করছি আমি অবশ্যই তোমার সাহায্য করব যদিও কিছু দেরিতে হয়। সুবহানাল্লাহ। প্রিয় রোজাদার, আপনাকে অনেক মোবারকবাদ। আপনার জন্য এই সুসংবাদ রয়েছে যে ইফতারের সময় যে দোয়াই করেন কবুল হবার মর্যাদা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আফসোস, শত কোটি আফসোস, আজকাল আমাদের অবস্থা কিছুটা এমনই আশ্চর্যজনক হয়ে গেছে যে দোয়ার সময় দোয়া করবেন না। ইফতারের সময় আমাদের নফস বড়ই পরীক্ষায় পড়ে যায়, কেননা সাধারণত ইফতারের সময় আমাদের সামনে নানান রকম ফলমূল, খাবাব, সমোসা, পেঁয়াজ বুট ইত্যাদি ইত্যাদি, এবং গরম মৌসুম হলে তো ঠান্ডা শরবতের গ্লাসও মজুদ থাকে। খোদা পিপাসার তীব্রতার কারণে আমরা ক্লান্ত পরিশ্রান্ত তো হয়েই থাকি, সূর্য অস্ত যেতেই খাদ্য শরবতের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ি যে দোয়ার কথাও মনে থাকে না, দোয়া দোয়াই থেকে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যেন দোয়ার মধ্যে অলসতা না করি। এক বা অর্ধেক খেজুর দিয়ে অথবা এক ঢোক পানি দিয়ে হলেও দ্রুত ইফতারের সময় হওয়ার সাথে সাথেই যেন ইফতার করে নিই, কেননা তাড়াতাড়ি ইফতার করার মধ্যে আমরা পূর্বে শুনেছি অনেক ফজিলত ও বরকাত রয়েছে। রবিকুল সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইফতারের সময় এভাবে পড়তেন যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ ইয়া আল্লাহ তোমারই জন্য আমি রোজা রাখলাম এবং তোমারই প্রদত্ত রিজিকের মাধ্যমে ইফতার করলাম। সুবহানাল্লাহ। পিস্তায়েবাইরা, এ বরকতময় হাদিসে মুবারকায় আমাদেরকে ইয়ে নবী রসুল আরবি দোয়াও শিখিয়ে দিচ্ছেন যে ইফতারের সময় আমরা কীভাবে দোয়া করবো, অন্ততপক্ষে এই দোয়াটা আমরা কী করে নিই, ভালোভাবে সহি শুদ্ধভাবে আমরা শিখে নিই এবং ইফতারের সময় এই দোয়া মাগফিরাত স্বরূপ পাঠ করে নিই ইনশাআল্লাহ। আইজ্জাওয়াজাল, এর মধ্যে অসংখ্য বরকত এবং ফজিলত আমাদের নসিব হবে। আল্লাহ কারিম আমাদেরকে সঠিক সময়ে ইফতার করার এবং দোয়া সহকারে ইফতার করার সে তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ। আসলে দর্শক, ইফতারের সময় রমজানে 10 লক্ষ গুনাহগারকে মুক্তি দেওয়া হয় বা অর্থাৎ মাফ করে দেওয়া হয় যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এবং এমনকি জুমার দিন প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে গুনাহগারদেরকে ক্ষমা করে দেওয়া হয়। দর্শক, অর্থাৎ লঙ্গর চলছে আর ওই সময় যদি আমরা খাবার না পাই, মেজবান চলছে আমরা যদি খাবার না পাই, তাহলে যে পাবে না তার মতো হতবাগা আর কেউ নেই। যেমন হাদিসে পাকও আমরা শুনেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফের সারমর্ম, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালামের যে তিনি দোয়া করেছেন যে রমজান মাস পেয়েছে, সে যদি নিজের গুনাহকে ক্ষমা করাতে না পারে সে ধ্বংস হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তো দর্শক, এটা হচ্ছে এমন মুহূর্ত যে সময় আল্লাহ তাআলা মানুষকে ধরে ধরে মাফ করছেন, ডেকে ডেকে মাফ করছেন, ক্ষমা করানোর জন্য বলছেন, দোয়া করানোর জন্য বলছেন। তাই আমাদের উচিত, আর কয়েকটা দিন হয়তো রয়ে গেছে, দুই একটা দিন, তো আমাদের উচিত এখন বেশি পরিমাণে আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, ইফতারের সময় দোয়া করা, সেহরির সময় দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের মা বাবাকে, আমাদের পরিবারকে, আমাদের আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, উত্তম চিন্তাধারা। জি
রাশেদ ভাই, আসলে উত্তম চিন্তাধারা অনেক বরকত রয়েছে, কেননা কিতাবের মধ্যেও এসেছে এর বরকত সম্পর্কে, বিশেষ করে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের হাদিসে পাকে ইরশাদ করেন যে ভালো ধারণা হলো উত্তম ইবাদত। তার মানে উত্তম চিন্তাধারা যদি আমরা কোনো ব্যাপারে রাখি, কোনো কারো ব্যাপারে রাখি, তাহলে এটা ইবাদত হবে। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাককে উদ্দেশ্য করে লিখেন যে মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা এবং তাদের প্রতি কুধারণা না করা এটা উত্তম ইবাদতের মধ্যে রয়েছে, সুবহানাল্লাহ। এবং হযরত সাইয়দুনা হারিস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের মাঝে তিনটা বিষয় আপনার অবশ্যই থাকবে। এক নম্বর হচ্ছে অশুভ প্রথা, এরপর হচ্ছে হিংসা এবং কুধারণা, কুসংস্কার। জি, তো এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তির মাঝে তিনটি অভ্যাস থাকে তার প্রতিকার কিভাবে করবে। ইরশাদ করেন যখন তোমরা হিংসা করবে তখন আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো, এবং যখন তোমরা কেউ কুধারণা করো তখন এর উপর অটল থেকো না, আর যখন তোমরা অশুভ পথের সম্মুখীন হও তখন সেই কাজ করে নাও। তো এটা আল্লামা মোহাম্মদ আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি ফয়জুল কাদিরে লিখেন এই হাদিসের বিষয়ের প্রতি ইঙ্গিত এটাই যে যে এই তিনটি অভ্যাস বা রোগ এগুলো থেকে আমাদের অবশ্যই কি পরিত্রাণ পেতে হবে, কেননা যদি আমরা নিজেদের মধ্যে কুধারণাকে রাখি বা কুসংস্কার এবং হিংসা তিনটাই এমন আমল যেগুলো বান্দাকে জাহান্নামে নিয়ে যায়, তো আমরা অবশ্যই এগুলো থেকে পরিত্রাণ পেতে হবে। তা হাদিসে পাকের ব্যাখ্যা অনুযায়ী যদি আমরা এগুলোতে ভালো করতে চাই তাহলে যা বলা হয়েছে এর উপর নিশ্চয়ই আমল করতে হবে। কিতাবের মধ্যে একবার এসেছে আসলে এই রাশেদ ভাই কি বলবো, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিলেন, ইনি অনেক বড় গুনাহগার বান্দা ছিলেন, আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে অতিবাহিত হতো ইনি আর রাত দিন। তো এভাবে যখন ইনি রাত দিন অতিবাহিত করছিলেন একবার ইনি একটা একজন নেককার লোকের পাশ দিয়ে গমন করছিলেন, নেককার লোক যখন গমন করছিলেন দেখলেন ওনার উপর মেঘের একটা ছায়া। উনি কিবা এখন দূর থেকে যখন উনি বুঝতে পারলেন নিশ্চয়ই ইনি আল্লাহ তাআলার নেক বান্দা রয়েছেন, এখন ইনার পাশে আমি গিয়ে বসা এটা কি সমুচীন হবে বা আল্লাহ তাআলা কি আমাকে এর মাধ্যমে ক্ষমা করবে, তখন ওই বান্দা ভালো ধারণা রেখে মানে ওই নেক্ষার বান্দার পাশে গিয়ে বসল। বসার পর আল্লাহ তাআলার দয়া এমন হলো যে আল্লাহ তাআলা ওই বান্দার উসিলায় ওই গুনাগার বান্দা যে অনেক বড় বেশি গুনাগার ছিল এবং নিজেকে মনে করেছিল যে হয়তোবা এই নেককার এই আবিদের পাশে বসলেও আমার গুনাহ ক্ষমা হবে না, কিন্তু উনি ভালো ধারণা রেখে ওই নেককার আবিদের পাশে বসার কারণে অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে আল্লাহ তাআলা তোমাকে এই ভালো ধারণা রাখার কারণে কি করেছে, ক্ষমা করে দিয়েছে এবং এই আবিদকেও ক্ষমা করে দিয়েছে।
খুব সুন্দর চমৎকার কথা আমরা শুনেছি যে ভালো ধারণা করার কারণে ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হয়েছে। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ধারণা করার তৌফিক দান করুক, উত্তম চিন্তা দান করার তৌফিক দান করুক। দর্শক, ইনশাআল্লাহ আমরা আসছি আবার, আমাদের একটি সাইলেন্ট সময় হয়ে গেছে, সেটা শুনে আমরা আবার ফিরে আসছি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমাদের উপস্থিত হয়েছি শরীয়তের একটি সহজ ও গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে। আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে রোজা অবস্থায় বমি হলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা। অনেক সময় রোজা অবস্থায় আমাদের অনেকের বমি হয়ে থাকে, তো তখন আসলে কি হবে, রোজার হুকুম কি হবে, রোজা কি ভেঙে যাবে না রোজা থাকবে, এ বিষয়ে আজকে আমরা শ্রবণ করব। প্রিয় দর্শকবৃন্দ, দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণের নিকট এটা প্রশ্ন করা হয়েছে যে উলামায়ে কেরামগণ এই মশালার ব্যাপারে কি বলেন যে সমাজে এটাও প্রচলন রয়েছে যে বমি হওয়ার কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। তাই অনেক সময় দেখা যায় অনেক লোক সামান্য বমি হলে বাকি রোজা রাখে না, এই বিষয়ে শরীয়তের কি নির্দেশনা রয়েছে? তো প্রিয় দর্শকবৃন্দ, দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণের নিকট যখন এই প্রশ্ন করা হয়েছে তখন দারুল ইফতা আহলে সুন্নতের উলামায়ে কেরামগণ যা উত্তর দিয়েছেন তার সারমর্ম আমি পেশ করার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ভুল ধারণা যে রোজা অবস্থায় বমি হলে রোজা ভঙ্গ হয়ে যায়, বরং সঠিক হল বমি হওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না। বমি সামান্য হোক অথবা মুখ ভর্তি হোক, যেই পরিমাণ হোক না কেন, রোজা ভঙ্গ হবে না। তবে কেউ যদি সে রোজাদার এটা স্মরণ রয়েছে এই অবস্থায় ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে বমি করে আর তা যদি মুখ ভর্তি হয় তবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। অন্যথায় যদি রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে থাকে তবে তার কারণে রোজা ভঙ্গ হবে না। এক কথায় যদি বলতে যাই, অনিচ্ছাকৃতভাবে রোজা অবস্থায় যদি আপনার বমি হয়ে থাকে, সে বমি কম হোক বেশি হোক তার কারণে রোজা ভঙ্গ হবে না। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে, সে রোজাদার সেটা জানে, এটা জানা সত্ত্বেও স্মরণ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভর্তি বমি করে তখন তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আজকে আমরা জানতে পারলাম রোজা অবস্থায় যদি কেউ অনিচ্ছাকৃত বমি করে তখন তার কী মশালা, আর যদি কেউ ইচ্ছাকৃত করে তখন তার কী মশালা। তো আমরা এভাবে শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানার চেষ্টা করি এবং এর উপর আমল করার চেষ্টা করি, সাথে সাথে অন্যের নিকটতা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে উত্তমভাবে জ্ঞান অর্জন করার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
দর্শক, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি আমরা ফতোয়া শুনেছি, মাসালা শুনেছি, যে রোজা অবস্থায় বমি করলে, অনেকে সামান্য বমি করলেও রোজা ভেঙে দেন, বা অনেক সময় সফরের সময় বমি করলেও রোজা ভেঙে দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে আমরা শুনেছি যদি আপনার এমনিতে আসে অটোমেটিকলি যদি বমিটা আসে তাহলে এটার জন্য রোজা ভাঙবে না। আর যদি আপনি ইচ্ছাকৃত ওয়াক ওয়াক করে ইচ্ছাকৃতভাবে বমিটা করেন, অনেকের এরকম সব অভ্যাস আছে, সেক্ষেত্রে আপনার রোজাটা ভেঙে যাবে। দর্শক, এই 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 ফতোয়াগুলো আপনারা আবার দাওয়াত ইসলামের যে ওয়েবসাইটে রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে বা এগুলো আপনারা এখান থেকে দেখতে পান চার্জ করে। যাই হোক, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক। দর্শক, আমরা যে কথা বলছিলাম উত্তম চিন্তাধারা, উত্তম চিন্তাটা এমন একটা জিনিস যে আপনি যে কোনো কিছু থেকে আপনি একটা ভালো চিন্তা করতে পারেন, ভালো ধারণা নিতে পারেন। যেমন মনে করুন, আমরা সাধারণত বলি যে একটা এক গ্লাস পানির মধ্যে যদি আমরা হাফ গ্লাস পানি দেই, অর্থাৎ আধা গ্লাস পানি দেই, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে এখানে কি আধা গ্লাস, মানে আমরা বলি যে এখানে কি পানি কতটুকু আছে, তো অনেকের বিষয় হচ্ছে যে এখানে বলছে এটা অর্ধেক খালি আর অর্ধেক ভরা, মানে অর্ধেক খালি আধা গ্লাস পানি। কিন্তু যারা ভালো চিন্তা করেন তারা বলবেন যে এখানে এক গ্লাসের অর্থাৎ অর্ধেকটা পানি আছে আর খালিটা ওনারা চিন্তা করেন, অর্থাৎ পানি তো আমাকে দিয়েছে, শুকরিয়া আদায় করে। এই ক্ষেত্রে কি এরকম অনেক কিছু অনেক বিষয় আছে যে যে অর্ধেক খালি অনেকে বলে থাকে আর অনেকে বলে থাকে যে অর্ধেক ভরা, তো আমরা ভরার দিকে। জি,
মানে ভালো চিন্তা এটা পোষণ করতে পারি, ভালো ধারণা রাখা এটা আমাদের চিন্তাধারা আসতেই পারে, কিন্তু এইগুলোকে আসলে শয়তানের ধোকায় পড়ে আমরা মানে খারাপ দিকে নিয়ে যাইগা, আসলে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তান নফসের ধোকায় পড়ে আমরা কুধারণার দিকে নিয়ে যাইগা আমাদের চিন্তাগুলোকে। যেমন সিম্পলি একটা বিষয়, যখন ধরেন আমি একজন আমার কোনো কাউকে কল দিলাম, কোনো কল দেওয়ার পর দেখলাম যে একবার দিলাম দুইবার দিলাম সে ফোন রিসিভ করলো না, তো সাথে সাথে আমার চিন্তা কী আসে, যদি তার সাথে আমার লেনদেন বা অন্য কোনো কিছু সম্পর্ক থেকে থাকে তাহলে আমি ভাবি যে নিশ্চয়ই হয়তো এই ব্যক্তি মানে আমার ফোন এই ভয়ে রিসিভ করছে না, হয়তো আমি তার থেকে টাকা পয়সা পাবো বা তার সাথে তার নিকট আমি এই জিনিসটা পাবো, সে আমার প্রাপ্যটা আমাকে দিবে না বা এখন দিতে পারছে না, সেজন্য মনে ভয়ে রিসিভ করছে না। অথচ এখানে যদি দেখেন, যদি এই ব্যক্তির যদি আসলেই মোবাইল বা সাইলেন্ট থাকা অবস্থায় যদি উনি ওয়াশরুমে যায় বা কোনো কাজ করা অবস্থায় থাকে, তাহলে এই ধারণাটার সাথে সাথে কী হয়ে যায়, খারাপের মধ্যে পরিণত হয়ে যায়, কুধারণে চলে যায়। আর এই কুধারণটা করাটা কিতাবের মধ্যে এসেছে, এটা করাটা ডিরেক্টলি ভাবে হারাম করেছেন হাদিসে পাকের মধ্যে। তো আমরা করি কি, সেই ধারণাটাকে নেগেটিভ দিকে নিয়ে যাই, চিন্তা করি না যে হয়তো যদি হ্যাঁ ওই ব্যক্তি যাকে কল করলাম সে হয়তো বা আজকে এখন কল রিসিভ করা নাই, দুইবার দিলাম। আমার আমির আহলে সুন্নাহ কত সুন্দরভাবে বলেন যে যখন কাউকে কল দিবেন তখন প্রথমবার দ্বিতীয়বার ট্রাই করবেন, পাঁচ মিনিট পরপর ট্রাই করলে, ট্রাই করার পর যখনও দ্বিতীয়বার রিসিভ করবে না, মানে ধারণা এটা নিজের মধ্যে আনবেন, হয়তো উনি কোনো কাজে ব্যস্ত রয়েছেন বা ওনার মোবাইল কোথাও ওনার পাশ থেকে অনেক দূরে রয়েছে। তো আমি আবার অনেকেই এমন করে যে ওনাকে বিভিন্ন ধরনের মানে ইচ্ছা মতো গালিগালাজ বা এরকম দিয়ে SMS লিখে পাঠিয়ে দেয়, তো এমনটা উচিত নয়। আসলে সবসময় উত্তম চিন্তাধারা আমাদের রাখা উচিত, কেননা তাফসীর রুহুল বয়ানের মধ্যে একটি হাদিসে পাকের সারমর্মে অনেকটা এরকম যে সুধারণা বা উত্তম চিন্তাধারা রাখা এটাকে বলা হচ্ছে ইমানের একটা অংশ। প্রিয় দর্শক, দেখুন আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, আমরা ইমানদার বলে দাবি করি, এবং আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন যে সবসময় ধারণা যেটা করি আমরা সেটাকে ভালো করতে, কেননা যদি আমরা খারাপ ধারণা করি সেটা অনেক সময় পাপ হয়ে যায়। তো আসলে ভালো ধারণা করা এটা আমাদের ইমানের অংশ। দেখুন কিতাবের মধ্যে এসেছে আল্লামা আব্দুল্লাহ বিন আসআদ ইয়াফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি বর্ণনা লিখেন যে হযরত সাইয়েদনা আবুল কাসিম জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি একবার কোনো মসজিদের মধ্যে কোনো জানাজার জন্য অপেক্ষা করছিলেন বাগদাদ শরীফের মধ্যে। তো ওই অবস্থায় মসজিদে যখন জানাজার জন্য অপেক্ষা করছিলেন দেখলেন বিভিন্ন মানুষজন দূর থেকে আসছে, ওখানের মধ্যে একজন ফকিরকে উনি দেখলেন। তো যেহেতু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ফকিরকে দেখার সাথে সাথেই বুঝলেন যে ইনার চেহারার মধ্যে ইবাদত এবং আল্লাহ তাআলাকে ইনি রাজি করার চেষ্টা করে রিয়াজতের একটা ভাব ইনি স্পষ্ট দেখলেন। যেহেতু আল্লাহ তাআলা নেক বান্দাগণই, আল্লাহ তাআলা নেক বান্দাগণকে কি করে থাকেন, চিনে থাকেন, চিনতে পারেন। তো দেখলেন যে ওই ফকির ভিক্ষা করে, মানুষ থেকে ভিক্ষার মাধ্যমে ইনি উপার্জনের ব্যবস্থা করছেন। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির এই মনে মনে এটা চিন্তা আসলো যে ইনি তো আল্লাহ তাআলার নেক বান্দা, তো ইনার মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে কেন বা ইনি উপার্জন করবে? যদি এটার পরিবর্তে আল্লাহ তাআলা ওনাকে তো হাত দিয়েছেন, পা দিয়েছেন, এগুলো ব্যবহারের মাধ্যমে যদি উনি কি করে মানে রুজু রোজগারে তালাশ করে তাহলে এটাই উত্তম হতো না? আচ্ছা, এটা ইনি চিন্তা ওনার মধ্যে চিন্তা আসলো। তো এরপর জানাজা আদায় করে চলে গেলেন। চলে যাওয়ার পর জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রতিদিনের মতো যে ইবাদত গুলো করতেন, জিকির আজগার এগুলো করতেন প্রতিদিনের মতো, এগুলো করার জন্য আসলেন। কিন্তু ওনার করতে কষ্ট হচ্ছিল রাত্রিটা, কেন জানি কষ্ট হচ্ছিল, খুব কষ্ট করে অল্প আদায় করে এরপর ওনার তন্দ্রা ভাব চলে আসলো, মানে ঘুম চলে আসলো ইনার। ঘুমের মধ্যে দেখলেন যে এক ফকিরকে মানে সামনে আনা হলো এবং দেখলেন যে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ফকির যে ফকিরকে ইনি দেখছিলেন মানে ভিক্ষা করছিল সেই ফকিরই ওনার সামনে, এবং বলা হলো যে অদৃশ্য থেকে ইনার মাংস খাও তুমি, এভাবে বলা হলো। তো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমি তো ইনার গীবত করিনি, কেননা মাংস তাকে খেতে বলা হবে, একজন মানুষ আপন ভাইয়ের মাংস তখনই খেতে বলা হয় যখন ওই মানুষ অন্য ভাইয়ের কী করে গীবত করে থাকে। তো এখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমি তো ইনার গীবত করিনি, তবে হ্যাঁ আমি ইনার ব্যাপারে একটু চিন্তাভাবনা করেছিলাম কোনো কিছু নিয়ে। বলছে হ্যাঁ তুমি ইনার সম্পর্কে যে চিন্তাটা করেছো তুমি গীবত করো নাই ঠিক আছে, কিন্তু তুমি ওনাদের অন্তর্ভুক্ত নও, কেন তুমি হচ্ছে আল্লাহ তাআলার, উনি হচ্ছেন আল্লাহ তাআলার নেক বান্দাদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ তাআলার নেক বান্দাগণ এমন চিন্তা রাখাটাও কি বলছে অদৃশ্য থেকে বলা হচ্ছে এমন চিন্তা রাখাটাও অন্যের ব্যাপারে তোমার উচিত নয়, সেজন্য এটা আমি সহ্য করতে পারিনি, যার কারণে তোমাকে এখন বলা হচ্ছে ওই মৃত ভাই এই ওর ওনার কি খাও মাংস খাও। তখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুঝতে পারলেন যে নিশ্চয়ই এটা ওই যে আমি ওনার ব্যাপারে ওই একটা চিন্তা করেছিলাম, এই চিন্তার কারণে আমাকে এটা বলা হচ্ছে। তো ইনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি ওনার কাছ থেকে আর কখনো এরকম আরও ব্যাপারে মানে জীবনে কখনো এরকম ধারণা করব না, কাল সকালে গিয়ে ইনার কাছ থেকে আমি মাফ চেয়ে নিব। এখন পরদিন সকাল হলো, সকাল হওয়ার পর যখন ইনি ওই বাগদাদ শরীফে যেখানে জানাজা হয়েছিল ওখানে আশেপাশে খুঁজে দেখছিল ওই ফকিরকে, কিন্তু সেখানে দেখতে পেলেন না। তারপর কোনো কারের মাধ্যমে বললেন যে উনি ওরকম অমুক নদীরই ওখানে রয়েছে কিনারায়, উনি ওখানে বসে আছে, হয়তো বা আপনি ওখানে গেলে ওনাকে পাবেন। তো ঠিকই যখন ওই খুঁজতে খুঁজতে অনেক হয়ে গেল, অনেক ক্লান্ত হয়ে ওখানে যখন ফিরলেন দেখলেন যে ওই ফকির যিনাকে দেখেছিলেন ভিক্ষা করতে উনি ওখানে বসে আছেন এবং হাত পা ধুচ্ছেন, হয়তো বা ইবাদত করার জন্য ওযু করছিলেন হাত পা ধুয়ে। তো যখন ইনার মানে সামনে আসলেন উনি কিন্তু পিছন থেকে ইনাকে দেখেনি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলাকে, ওই ফকির পিছন থেকেই মানে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলাকে বললেন যে আর কখনো এরকম ধারণা করবে না, তো এটা সাথে সাথে বললেন। তো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা বললেন না আমি কখনো আর এরকম ধারণা করব না। তো দেখেন আসলে ঘটনাটার থেকে আমাদের কী শিক্ষা নেওয়া উচিত। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ তাআলা একজন আল্লাহ তাআলার নেক বান্দা ছিলেন, তো উনি অন্য এক নেক বান্দার ব্যাপারে গীবত করে নাই, মানে ওনার পেশাটা ওনার কাছে পছন্দ, হ্যাঁ ভালো, মানে ওনার ধারণাটাও কিন্তু ভালো ছিল, মানে আমি ভালো ধারণা করেছিলাম যে এই ভিক্ষা না হোক, মানে ভিক্ষাটা ওনার জন্য কেমন হয়ে যায়, ইনি আল্লাহ তালার নেক বান্দা আমার লাগছে, ইনি আল্লাহ তালার নেক বান্দা, আল্লাহ তালার নেক বান্দা হয়ে কীভাবে মানুষকে ইনি ভিক্ষা করবে, এরম এর চেয়ে যদি ইনি কী করে মানে রুজি রোজগারের জন্য নিজের হাত পাকে ব্যবহার, এটাই উত্তম হবে। শুধু এ ধারণাটা করার কারণে যেহেতু উনি আল্লাহ তালার নেক বান্দা, আল্লাহ তালা এটা কী কী করার নেই, সহ্য করে নেই, তাহলে যদি ওনাদের অবস্থা এমন হয় তাহলে আমরা সাধারণ মানুষ আমরা যে ধারণাগুলো অন্যের ব্যাপারে করে থাকি তাহলে আমাদের কেমন হওয়া উচিত। যে
দর্শক, আমরা খুব সুন্দর আলোচনা আমাদের শাহরুখ ভাইয়ের কাছ থেকে শুনেছি এবং একটি প্যাকেজের সময় আসলে অতিবাহিত হয়ে গেছে আমি শাহরুখ ভাইয়ের কথা শুনতে শুনতে, খুব ইন্টারেস্টিং এবং সুন্দর কথা তিনি বলেছেন, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, আমাদের কাছে একটি সেগমেন্ট রয়েছে, আমরা সেটা শুনে ইনশাল্লাহ প্যাকেজ আছে, সেই প্যাকেজটা নিয়ে আমরা ইনশাল্লাহ আবার আসছি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় স্টাইম ভাইয়েরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শুনব যে মুহাম্মদ শব্দ দ্বারা আল্লাহ পাক কী কী নিয়ামত ওই শব্দের মধ্যে রেখেছেন, সে ব্যাপারে আমরা আজকে ইমান উদ্দীপক কিছু মাদানি ফুল শ্রবণ করব ইনশাআল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারহান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি উল্লেখ করেন, মুহাম্মদ শব্দ এর অর্থ হচ্ছে সবসময় যার প্রশংসা করা হয়। অন্য প্রবাহের মধ্যে রয়েছে সবসময়, সর্বকালে, সর্বযুগে এবং প্রত্যেক জবানে যার হাম তথা প্রশংসা করা হয় তার নামই হচ্ছে মুহাম্মদ। প্রকৃতার্থ হচ্ছে এটা আল্লাহ পাকের যত সৃষ্টির মধ্যে রয়েছে ওই সৃষ্টির মধ্যে সবচেয়ে আফজল উত্তম হচ্ছে আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং তিনি সমস্ত নবীগণের সর্দার। এভাবে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাম মোবারক সকল নবীগণের নামের ক্ষেত্রেও তিনি অনন্য। আল্লাহ পাক সুবহানাহু তাআলা নামের মধ্যে আল্লাহ শব্দের মধ্যে চারটা হরফ রয়েছে, তার চারটা অ্যালফাবেট বা বর্ণ রয়েছে, ঠিক তদ্রূপ মুহাম্মদ শব্দের মধ্যেও কিন্তু চারটা অ্যালফাবেট, চারটা বর্ণ রয়েছে। যে আল্লাহ পাকের নামের সাথে প্রিয় নবীর নামের কেমন মিল, আল্লাহ পাকের যে শেষের শব্দ আল্লাহ, যে শেষের শব্দটি সুকুন বিশিষ্ট, ঠিক তদ্রূপ মুহাম্মদ এর চতুর্থ নম্বর বর্ণটিও কিন্তু সুকুন বিশিষ্ট। সুতরাং এ থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাকের নামের সাথে তার হাবিবের নামেরও অনেক মিল রয়েছে। দ্বিতীয়ত, আল্লাহ শব্দ বলার ক্ষেত্রে দুই টুকটা কিন্তু পৃথক হয়ে যায়, আল্লাহ আর যখন মুহাম্মদ যখন উচ্চারণ করা হয় তখন কিন্তু দুই টোঁট লেগে যায়। এ থেকে একটি মাদানী ফুল হচ্ছে এটা যে যখন খালিকের নাম যখন উচ্চারণ করা হবে তখন টোঁট পৃথক থাকবে, আর মখলুকের যখন নাম নেওয়া হবে তখন টোঁটটা লেগে যাবে। দ্বিতীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় নবীর আগমন এই জন্য যিনি বান্দাকে নিয়ে আল্লাহ পর্যন্ত যিনি পৌঁছে দেন তার নামই হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ ভাইরা, যখন আমরা আমাদের সন্তানের নাম রাখবো অবশ্যই অবশ্যই কিন্তু আমরা আমাদের সন্তানের নাম মুহাম্মদ রাখবো, এবং যদি কন্যা সন্তান হয় তাহলে আমরা আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মানিত সাহেবজাদী সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের সাথে মিলিয়ে রাখবো। তার কন্যা সন্তানের নাম হচ্ছে রুকাইয়া। রুকাইয়া শব্দের অর্থ হচ্ছে অধিক হারে বরকত লাভকারী। সুতরাং আমরাও চেষ্টা করব আমাদের কন্যা সন্তানের নাম রুকাইয়া রাখার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, দর্শক খুবই চমৎকার কথা শুনেছি। আমার জন্য আজকে প্রথম এই কথাটি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিয়ে এবং আল্লাহ তাআলার নাম নিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদেরকে দান করুক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহকে পাওয়ার মাধ্যম। দর্শক, আমরা এই পর্যায়ে একটি নাতে পাক শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবার সেগমেন্ট এবং শাহরুখ ভাইয়ের কাছে ফিরে যাব।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ والصلاه والسلام عليك يا رسول الله والصلاه والسلام عليك يا حبيب الله امك چھڑ کے نونا مدنی مدینے والے امك چھڑ کے نونا مدنی مدینے والے پریم شودھا پن کرونا پریم شودھا پن کرونا مدنی مدینے والے یا رسول اللہ یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ السلام علیک یا حبیب اللہ امے ایک تو دیدار دونا مدنی مدینے والے امے ایک تو دیدار دونا مدنی مدینے والے ہو کری دائے تمہار ٹھکانہ ہو کری دائے تمہار ٹھکانہ مدنی مدینے والے یا رسول اللہ یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ جکھن ہوبے تمہار دیدار تخن عید ہوبے آمار جکھن ہوبے تمہار دیدار تخن عید ہوبے آمار امر سپنے ایشونا امر سپنے ایشونا مدنی مدینے والے یا رسول اللہ یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ আমি যদিও গুনাগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রাখো না তোমার চরণে রাখো না মদনী মদিনে ওয়ালে ইয়া রাসূল اللہ یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ السلام علیک یا حبیب اللہ تمہار پریم چایا تار تھک جینو تات گرفتار تمہار پریم چایا تار تھک جینو تات گرفتار دنر موہ دور کرونا دنر موہ دور کرونا مدنی مدینے والے یا رسول اللہ یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ
حضور پاک صلی اللہ تعالی علیہ وسلم دیدار نصیب کروک درشک ہمرا এখন একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যেই সেগমেন্টের নাম হচ্ছে সুস্থতার রহস্য। ডাক্তারের একটি পরামর্শ আমরা প্রতিদিন শুনে থাকি, আজকে শুনব।
আজকে আপনাদের সামনে আমি একটা রমাদানের একটা বিশেষ বিষয় সেটা নিয়ে আমি আলাপ করব, কীভাবে আমাদেরকে রমাদানের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবো। কীভাবে বাড়াবো সেটা হচ্ছে গিয়ে রমাদানে যদি আমরা যদি সুষম খাবার খেতে পারি, আমিষ, তারপরে শর্করা, তারপরে এই যেমন একটা ব্যালেন্স ডায়েট বলে, যেটা ব্যালেন্স ডায়েটটা যদি আমরা যদি খেতে পারি আমরা, তাহলে পরে দেখা যাবে রমাদানের মধ্যে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা, যেমন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় একটা ইমিউন সিস্টেম বলে, এটাকে বলা হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা তৈরি করে একটা সিস্টেম, এই সেলটা তৈরি হয় লিভারে, লিভার এটি কী করে প্রোটিন জাতীয় জিনিস দিয়ে, যখন আপনার শরীরে প্রচুর পরিমাণে ভালো প্রোটিন থাকবে, ফার্স্ট ক্লাস প্রোটিন, ও প্রোটিনটাই কিন্তু আপনার শরীরে ইমিউনোগ্লোবুলিন তৈরি করবে, ওটার থেকে টি সেল বলে একটা সেল তৈরি হয়, ওই সেলটাই কিন্তু আপনাকে মেইনলি রোগ প্রতিরোধ ক্ষমতা করে। যেমন বর্তমানে যে করোনা দেখা যাচ্ছে, করোনার যে প্রাদুর্ভাব হয়েছে এখানে, সেটাতে দেখা গেছে পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন যে এই টি সেল যাদের মধ্যে কিন্তু স্বল্পত আছে লিভারের মধ্যে, তাদেরই তারা বেশিরভাগে তারাই কিন্তু করোনা আক্রান্ত হচ্ছেন। তাইলে টি সেলটা থাকে লিভারে, লিভার এটা তৈরি করে, প্রোটিন দিয়ে এটা তৈরি করে, তার মানে আপনাকে রোগ প্রতিরোধ যদি আপনাকে যদি গঠন করতে হয় তাহলে আপনাকে কিন্তু প্রোটিন জাতীয় খাবারটাকে বেশি করে খেতে হবে। এরপরে আপনি প্রাধান্য দেবেন শর্করা। শর্করাটা কী করবে, আপনার ব্লাডের মধ্যে যে সেলগুলিকে সতেজ রাখবে, সেলগুলি যদি সতেজ থাকে সেলগুলিকে গ্লুকোজ আপনার ব্যবহার করে বেশি। আমরা যে শর্করা জাতীয় খাদ্য খাই যেমন ভাত, ভাতটা শরীরে গিয়ে ভেঙে গিয়ে কিন্তু গ্লুকোজ বা চিনি তৈরি করে, ওটাই কিন্তু আপনাকে সেলগুলি কী করে, সেলগুলি কিন্তু নিঃশ্বাস নেয়। আমরা যেরকম নিঃশ্বাস নিই বডির যে প্রত্যেকটা সেল, ওগুলি নিঃশ্বাস নেয়, যখন ওটা যখন নিঃশ্বাস নিবে সেল, তখন সেখান থেকে একটা এনার্জি তৈরি হবে, ওই এনার্জিটা কিন্তু আবার লিভারকে সাপ্লাই দিবে। তাহলে দেখা গেল আমিষ, তারপর শর্করা, এগুলি যৌথভাবে আপনাকে হেল্প করছে কীভাবে, এই আপনার যে রোগ প্রতিরোধ যে ক্ষমতা বাড়ানোর জন্য যে টি সেল, ওটা তৈরি করার জন্য সাহায্য করছে। এরপরে আপনাকে চর্বি জাতীয় যে খাবারটা আছে সেটা খাবেন আরেকটু কম খাবেন, কিন্তু এটাও দরকারি, কারণ এটা কী করে আপনার হরমোন জাতীয় জিনিসটাকে, আমি আগেই বলিনি হয়তো বা, এটা হচ্ছে কি হরমোন সিস্টেমটাকে আপনার চালু রাখবে, যার ফলে আপনার হরমোন সিস্টেম কী করবে লিভার উপর কাজ করবে। লিভার এটা একটা সিস্টেম আর কি, আল্লাহ পাকে এত সুন্দর করে সিস্টেম দিয়েছে, মেইনলি আমাদের ব্রেনটা এই সিগন্যালটা তৈরি করে। আমরা যে কোনো জিনিস বডিতে যখন ঘাটতি হয়, ব্রেন একটা সিগন্যাল দেয় লিভারকে, থ্রো এই এই হরমোনগুলির মাধ্যমে একটা সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে সে কী করে ওই জিনিসটা তৈরি করে সিস্টেমে পাঠিয়ে দেয়। যেমন শরীরে যখন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে, তখন আমাদের এখানে শরীরে ফার্স্ট ডিফেন্স লাইন হচ্ছে কিন্তু টনসিল। অনেকে এটা জানে না, অনেকে টনসিল বড় হয়ে গেলে ভয় পায়, কিন্তু টনসিল বড় হয়ে গেলে ভয় পাওয়ার চেয়ে খুশি হওয়ার কথা, কারণ কি টনসিল আপনাকে অ্যালার্ট করে দিচ্ছে আপনার শরীরে একটা জীবাণু ঢুকেছে, একটা ভাইরাস ঢুকেছে। যেমন দেখা যায় কি যে করোনাতে গলা ব্যথা শুরু হয়, এটা ব্যাপারটা কি, অর্থাৎ গলায় আপনাকে কিন্তু অ্যালার্ট করে দিচ্ছে, সতর্ক করে দিচ্ছে যে আপনার মধ্যে এই করোনা কিন্তু ঢুকে যাচ্ছে। আপনার যদি সিগন্যালিং সিস্টেমটা যদি ঠিক থাকে, দেখা যায় হরমোন কী করে সিগন্যাল দেয় ব্রেনকে, ব্রেন কী করে হরমোনকে অর্ডার করে, হরমোন যখন লিভারের উপর কাজ করে, এইভাবে কাজ করতে করতে একটা এরা কিন্তু একটা ইয়ের মতো, একটা টিমের মতো। যেমন টনসিল যেটা বললাম, টনসিলে যখন ভাইরাস ঢুকবে সাথে সাথে এখানে গলা ফুলে যাবে, এবং আপনাকে সিগন্যালটা পাঠাচ্ছে কে, ব্রেনের থেকে, একটা হরমোনের মাধ্যমে। তাহলে আপনার ইমিউন সিস্টেমের ফার্স্ট যে পুলিশম্যান বলা হয় টনসিলকে, টনসিল যখন অ্যালার্ট হয়ে গেল, তখন আপনাকে কী দিল, আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বডির পুরো সিস্টেমকে সে কিন্তু জাগিয়ে তোলে, যে তুমি ওই লিভারকে বলে দিল তুমি টি সেল তৈরি করো, আরেকটা অর্গানকে বলে দিল তুমি এই হাড়ের মধ্যে বোন মেরোকে ইয়ে করলো যে তুমি ওই সেল তৈরি করো, মানে একটা পুরো সিস্টেমটা পুরো এমনভাবে শুরু হয় যাতে করে দেখা যায় আপনার অটোমেটিক আপনাকে রোগ প্রতিরোধের জন্য এটা ওটা স্বয়ংক্রিয়ভাবে আপনার সিস্টেমটা তৈরি হয়ে যায়, তখন দেখা যায় কি আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আপনি যখন রোগ প্রতিরোধ করতে পারবেন না, তখন আপনি কিন্তু সীমাহীনভাবে অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনাকে চিকিৎসা দিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই।
মাশাআল্লাহ দর্শক, আমরা খুব রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়ে আমরা শুনেছি, এটা হচ্ছে আসলে একটা ডিফেন্সের মতো, অর্থাৎ একটি দেশকে একটি দেশকে হেফাজত করার জন্য, বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য, যেরকম আমরা এই আমাদের দেশে যেরকম আর্মি এবং বিডিআর যারা রয়েছেন, বিএসএফ থেকে বলে বিডিআর বলে না, বিএসএফ বলা হয়, হ্যাঁ, ওরা যেরকম দেশকে পাহারা দেয়, অর্থাৎ কোনো একটা শত্রু যেন ঢুকতে না পারে, তো এরকম শরীরের মধ্যে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ঠিক ওরকমই, অর্থাৎ আপনার শরীরের ভিতরে বাইরের কোনো জীবাণু গিয়ে যেন আপনাকে অ্যাটাক করতে না পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি শক্ত থাকে, সেই জীবাণুটাকে মেরে ফেলে, আর যদি দুর্বল হয় তাহলে সেই জীবাণুটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে মেরে ফেলে বা দুর্বল করে আপনাকে অসুস্থ করে দেবে। তাই আমাদের উচিত এমন খাবার খাওয়া যে খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং এটা এই নিয়তে যে ভালো আপনি যাতে ইবাদত করতে পারেন, আপনি যাতে তাহাজ্জুদ পড়তে পারেন, আপনি যাতে ফজরের নামাজ জামাত সহকারে পড়তে পারেন, আপনি যাতে ইবাদতগুলো আপনি সঠিকভাবে করতে পারেন, সেই নিয়তে আপনি করবেন ইনশাআল্লাহ, এর দ্বারা আপনার সওয়াবে এটি গণ্য হবে। তো আমরা খুব সুন্দর কথা শুনেছি, এবং যেসব খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই খাবারগুলো খেতে থাকুন, ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুন। দর্শক, আমরা যে শাহরুখ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম উত্তম চিন্তার বিষয়ে।
জি, উত্তম চিন্তা আসলে অনেক কথাই তো বলা হচ্ছে, অনেক ওয়াকিও আমরা শুনছি, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে আমরা কতটুকু তা আমলে নিচ্ছি সেটাই হচ্ছে বিষয়। কিন্তু আপনি পূর্বকার যারা বুজুর্গানে দিন ছিলেন, ইনারা সবসময় কিন্তু অন্য মুসলমান ভাইয়ের ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখতেন। বিশেষ করে এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলীহির ব্যাপার আসছে, ইনি যখনই কোনো ব্যক্তিকে দেখতেন তখনই চিন্তা মাথায় নিয়ে আসতেন যে এই ব্যক্তি আমার চেয়ে অনেক বেশি নেককার, অনেক বেশি ইবাদত গুজার, তাকওয়াবান। এবং কোনো যুবককে দেখলে মানে এটা সবসময় বলতেন, অনেকে এটা শুনেছে যে এই যুবক আমার চেয়ে অনেক উত্তম রয়েছে, কেননা আমি তার চেয়ে তো অনেক বেশি গুনাহের মধ্যে নিমজ্জিত। তো এই ধারণাগুলোই তাদেরকে, এই চিন্তাগুলোই ওই আল্লাহ তাআলা নেক বান্দাগণকে এত উপরে নিয়ে গিয়েছে। তো যদি আমরা এর বিপরীত করি তাহলে কিন্তু এর বিপরীতটাই ঘটে। সঙ্গে একটা ঘটনা মনে আসছে, যে এক লোভী, মানে এক ব্যক্তির এক লোভী স্ত্রী ছিল, তো তার দুইজন শাশুড়ি ছিল, দুইজনই অন্ধ। একজন ভালো ছিল, মানে নেককার ওই ছেলের যিনি মা, কিন্তু যিনি এই স্ত্রীর মা ছিল তিনি কিন্তু লোভী ছিল কিন্তু অন্ধ ছিল। এখন তাদের মধ্যে লোভ, ওই স্ত্রীর মধ্যে লোভ থাকার কারণে এই একটা ঝগড়াঝাটি সৃষ্টি হলো, এবং এক পর্যায়ে ডিসিশন এমন এলো যে আপনার যে ছেলের মা যিনি ভালো নেককার ছিল ওনাকে মানে ঘর থেকে বের করে দেওয়া হবে, এবং রেখে আসতে বলা হলো ছেলেকে। এখন ছেলে ওই স্ত্রীর লোভে পড়ে, স্ত্রীর মানে এই কথার লোভে ধোকার পরে সে কী করলো, তার মাকে নিয়ে জঙ্গলে রেখে আসলো। এখন মা যখন জঙ্গলে রেখে আসলো, রাত্রে অনেক অতিবাহিত হলো, রাত যখন আসলো তখন উনি যেহেতু অন্ধ ছিল তো উনি আশপাশ থেকে, অনেক গভীর রাত যখন হলো বিভিন্ন জীবজন্তুর আওয়াজ শব্দ শুনতে পেলো, চতুষ্পদ জন্তুর। তো অদৃশ্য থেকে একটা তখন আওয়াজ আসলো যে এই মানে আপনি যেগুলো এখন শুনছেন, যে চতুষ্পদ জন্তুগুলোর আওয়াজ শব্দ শুনছেন, এগুলো কি, এগুলোর ব্যাপারে আপনার মানে চিন্তা কী, আপনার ধারণায় কী আসছে? বলে যেগুলো হয়তো বা গরু হবে বা ছাগল হবে বা এরকম, মানে যেগুলো এই যে হালাল বস্তু জীবজন্তু রয়েছে সেগুলো বর্ণনা করছে। তো তার সাথে এমনই হলো, পরদিন সকাল এসে এখন ওই ছেলে যখন তার মাকে রেখে এসেছে, তার মনে অস্থির লাগলো। সে যখন বাগান এই জঙ্গলে ফিরে গিয়ে দেখলো তার মাকে, তার মা একেবারে সুস্থ স্বাভাবিক, এবং অনেকগুলো বিভিন্ন ছাগল এবং গরু, বিভিন্ন চতুষ্পদ জন্তু যেগুলো হালাল সেগুলো তার সাথে উপহার পেল। তো বললো যে এটা কীভাবে হলো? তখন ওই নেককার মা বললো যে যখন তুমি আমাকে রাত্রে রেখে চলে এসেছিলে তখন আওয়াজ শব্দ শুনতে পেলাম, তখন অদৃশ্য থেকে আমাকে বলা হলো এগুলো কী। তখন আমি চিন্তা, ভালো চিন্তা নিয়ে বললাম যে এগুলো এরকম হতে পারে। তা আল্লাহ তাআলা ওই ভালো ধারণা, ওই ভালো চিন্তা করার কারণে তাকে সেগুলো দান করল।
দেখুন, আসলে ভালো চিন্তা করলেই মানুষ ভালো জিনিস উপহার পায়, এবং বিশেষ করে আমরা আল্লাহ তাআলা সম্পর্কেও জানি যে আল্লাহ তাআলাকে যে ব্যক্তি যেই ধারণা রাখবে আল্লাহ তাআলা সম্পর্কে, সেইভাবে আল্লাহ তাআলা তার সাথে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখা, যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। মা বাবার কাছ থেকে মানুষ অবশ্যই ভালো ধারণা করে, সেরকম আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আল্লাহ তাআলা মা বাবার চাইতে বেশি মেহেরবান, আমাদের উপর দয়ালু। তো আমাদের উচিত আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখা। দর্শক, আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা শুনবো।
আজকে আমরা কোরআনি দোয়া সম্পর্কে জেনে নিব। প্রিয় ইসলামী ভাই, আমরা প্রত্যেকে দোয়া করি, সময়ে সময়ে আমরা দোয়া করে থাকি, আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে থাকি, আল্লাহ তাআলার দরবার থেকে কিছু চাই। আল্লাহ তাআলা কোরআনুল করিমে চাওয়ার কিছু পদ্ধতি বা মানে কোন প্রয়োজনে কোন দোয়া করব, আমার প্রয়োজন এখন যে আমার ইলমের ঘাটতি রয়েছে তার জন্য কিভাবে দোয়া করব, আমি বিপদে পড়েছি এখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কিভাবে দোয়া করব, যে কোনো নেক আমল করেছি ওই নেক আমল আল্লাহ তাআলার দরবারে কীভাবে কবুলিয়ত অর্জন হবে, কীভাবে দোয়া করবো আল্লাহ তাআলার দরবার ওই নেক আমলকে উসিলা নিয়ে, সেই ব্যাপারে কোরআন করিমের মধ্যে রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেকে নেক আমল করে থাকি, ওই নেক আমল এবং আমাদের ইচ্ছা থাকে যে ওই নেক আমল যেন আল্লাহ তাআলার দ্বারা কবুল হয়। প্রিয় ইসলামী ভাইরা, আমরা দোয়া ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালামের যে সম্মিলিত দোয়ার থেকে আমরা যে এই মাদানী ফুল অর্জন করতে পারবো, যে কোনো নেক আমল করার পর দোয়া করা চাই যেন ওই নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যে দোয়া করেছেন, ওই দোয়া কোরআনুল করিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 127 নং আয়াত ইরশাদ করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কখন করেছেন? যখন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন কাবা গড়ের সংস্কার যখন শেষ করেছেন, তখন আল্লাহ তাআলা দরবার দোয়া করেছেন, বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে প্রতিপালক, হে রব আজ্জা ওয়াজাল, আমাদের পক্ষ থেকে গ্রহণ করো। অর্থাৎ আমরা যে কাবাগর সংস্কার করেছি, হে আল্লাহ তোমার আদেশ পালন করেছি, নেক আমল করেছি, এটা আমাদের পক্ষ থেকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলীম, নিশ্চয়ই তুমি শ্রোতা এবং জ্ঞাতা। অর্থাৎ আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা শুনছেন। আমাদের এই দোয়ার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় ইচ্ছা রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো নেক আমল করি, দান সদকা খেরাত, যে ছোটো হোক নেক আমল, বড়ো হোক, আমরা দোয়া করি, নামাজ পড়ে থাকি, সদকা করে থাকি, অনেক আমরা ভালো কাজ করে থাকি, কিন্তু আমাদের উচিত ভালো কাজ করার পর ওই ভালো কাজ যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয় সেজন্য দোয়া করা উচিত। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এর যে আমরা দোয়া করব নেক আমলের পরে, এর কারণ হচ্ছে আমরা তো নেক আমল করে থাকি, কিন্তু ওই নেক আমল যেভাবে করা উচিত সেভাবে আমরা হয়তো আমরা করতে পারি না। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য দেখুন আমরা নামাজ পড়ি, সদকা করি, কত যে সেখানে ভুল ত্রুটি হয়ে থাকে, ওই নেক আমল যেন আল্লাহ তাআলার দয়ায় কবুল করে নেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। প্রিয় ইসলামী ভাইরা, তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই, যখনই আমরা কোনো নেক আমল করব, ওই নেক আমল তো করার পূর্বে ইখলাস তো থাকতে হবে, কারণ ইখলাস ছাড়া কোনো নেক আমল কবুল হয় না। ইখলাস একনিষ্ঠতা, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য করা। তো নেক আমল করার পূর্বে তো ইখলাস থাকতে হবে, এবং নেক আমল করার পর আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলা নবিয়ানা ওয়া আলাইহিসসালাম দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার পর যে দোয়া করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। দর্শক মাশাআল্লাহ, খুব সুন্দর কথা আমরা শুনছি এবং মাদানী ফুল শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা একটি নাতে পাক শুনবো, এরপর ইনশাআল্লাহ আমরা কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো।
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ya Rasulullah, e ashay royechi ami gunagar, ya Rasulullah, jibane habi ki tomar didar, ya Rasulullah, jibane habi ki tomar didar, ya Rasulullah, ya shay royechi ami gunagar, ya Rasulullah, jahaner je dike takay darode ar toke honay, jahaner je dike takay darode আর তোকে হো নাই, জানি যে তুমি রহমতের ভাণ্ডার, ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভাণ্ডার, ইয়া রাসূলুল্লাহ, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, তোমারি জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, এগোরি দের তুমি মদদগার, ইয়া রাসূলুল্লাহ, এগোরি বের তুমি মদদগার, ইয়া রাসূলুল্লাহ, পেছে যিনি তোমাকে পেয়েছে তিনি খোদাকে পেয়েছে, যিনি তো মাকে পেয়েছে তিনি খোদাকে, তুমি তো দোন আলমের সরদার, ইয়া রাসূলুল্লাহ, তুমি তো দোন আলমের সরদার, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাগার, ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ। দর্শক, আসলে একজন মুমিনের, একজন আশিকের এটাই তো আশা, এটাই তো তামান্না, এটাই তো অন্তরের চাওয়া, সেটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার। আল্লাহ তালা আমাদের সকলকে নসিব করুন। দর্শক, কয়েকটি কল আছে, আমরা কলগুলো শুনবো।
আপনাদের আলোচনা ইয়ে সবকিছু ইনশাল্লাহ আমরা খুব মনে প্রাণে ভালোবাসতেছি এবং আমল করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ গোটা পরিবারে।
মাশাআল্লাহ। দর্শক, খুব সুন্দর কথা বলেছেন এবং উৎসাহ দিয়েছেন, আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক।
আমার নাম হচ্ছে এস এম শেফাউল ইসলাম, জামালপুর মাদানী। এই যে চ্যানেলটা, এটা আসলে অত্যন্ত আমার মানে হৃদয়ে টাচ করার মতো একটা চ্যানেল। তো এই চ্যানেলকে আমি প্রথমত ধন্যবাদ জানাই, আর ইসলামের যে একটা প্রচারের যে ইটা, এটাও আমাকে অনেক হৃদয়ে টাচ করছে যে প্রত্যেকটা ফ্যামিলিতে এই চ্যানেলটি দেখে। আমি মনে করি যে অন্য কোন চ্যানেল না দেখে এই চ্যানেলটি যদি দেখে আখিরাতের কিছু অংশ পাবে সবসময়।
মাশাল্লাহ মাশাল্লাহ, দর্শক আপনি উৎসাহ দিয়েছেন, আসলেই আপনার কথা সঠিক যে আমাদের চ্যানেলের মধ্যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো মিউজিক নাই, কোনো ব্যাপারদা নেই। আমাদের চ্যানেল আমরা চেষ্টা করি যে মানুষকে আখিরাতমুখী করার জন্য, এবং মানুষ যে যারা টেলিভিশন দেখার অভ্যস্ত তারা যেন আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন, অন্তত অনেক কিছু না কিছু শিখতে পারবেন, এবং সেই নিয়ে সেটা নিয়ে যদি আপনারা আমলও করতে থাকেন ইনশাল্লাহ সেই আমলটা আপনাদের ইনশাল্লাহ আশা করি কাজে আসবে। আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করছি। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, রাজশাহী সারদা বালিয়ানাগা থেকে বলছিলাম। আমি আজকে লাইভ অনুষ্ঠান মোহাম্মদ ইয়েতে রমজান অনুষ্ঠানটি দেখছি মাশাআল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে।
ময়দানে কিন্তু কোরআন পাকের মধ্যে বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত সমূহ দিয়েছেন, যেমন দেখার জন্য চোখ, দেখার জন্য চোখ, এরপর চিন্তা ভাবনা করার জন্য অন্তর দিয়েছেন, এরপর হাত দিয়েছেন কাজ করার জন্য, প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তো তখন ওই দিন অন্তরের ব্যাপারেও জিজ্ঞেস করা হবে যে এই অন্তর দ্বারা তুমি কী চিন্তা, মানে কোনটা কী কীভাবে ভেবেছিলে, কার ব্যাপারে কী ধারণা পোষণ করেছিলে, কী চিন্তা করেছিলে, এটা জিজ্ঞেস করা হবে। তো আসলে আমাদের উচিত যাতে কাল কিয়ামতের ময়দানে, এটা তো অনেক কঠিন হবে, তো ওই কঠিন ময়দানে কেন আমরা কুধারণা নিয়ে যাব। যদি আমরা ভালো ধারণা নিয়ে যে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে মাগফিরাত করে দিবেন, তা আসলে শুধু এটা দুনিয়াতে কিয়ামতের ময়দানে যারা ভালো ধারণা করে, ভালো চিন্তা করে, তারা কিন্তু দুনিয়ার মধ্যেই বরকত পায়। বিশেষ করে আমার শাইখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়ার একটি ঘটনা, এই 1425 হিজরিতে রমজানুল মোবারকে ইতিকাফ হচ্ছিল বাবুল মদিনা করাচিতে, ওখানে কমবেশ 2000 ইতিকাফ করেছিলেন। তো ওখানে একজন হাফিজ ছিলেন, ইনি ইতিকাফে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু উনি বিকালাঙ্গ ছিলেন, আস্তে আস্তে ইনার শ্রবণ শক্তি যেটা ছিল এটা মানে কমে যাচ্ছিল, এবং ইনি প্যারালাইসিস রোগে ভুগছিলেন, আস্তে আস্তে ওনার অঙ্গগুলোও অবশ হয়ে যাচ্ছিল। তো আল্লাহ তাআলা কেমন দয়া, উনি একটা রমজান ইতিকাফ অবস্থায় ভালো ধারণা মানে ভালো চিন্তা আনলেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়ার ব্যাপারে, যে যদি আমি আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া নিয়ে একজন আল্লাহ তাআলা নেক বান্দা রয়েছেন, ইনার উচ্ছিষ্ট খাবার যদি আমি খাই, যদি এই নিয়তে খাই আল্লাহ তাআলা এই নেক বান্দার উসিলায় হয়তো আমার আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিবেন। তো উনি মাঝখানে একদিন কী করলেন, আমির আহলে সুন্নাত খাবার খাওয়ার পর যেটা উচ্ছিষ্ট ছিল সেই খাবারটাই ইনি গ্রহণ করলেন, এবং গ্রহণ করার পর এরপর দিন সকালে দেখলেন আল্লাহ তাআলার কেমন দয়া, মানে ইনার যেটা শ্রবণ শক্তি কমে যাচ্ছিল আল্লাহ তাআলার দয়া সেটা দূর হয়ে গেল, এবং যেটা প্যারালাইসিস হয়ে যাচ্ছিল আল্লাহ তাআলার দয়া ওই প্যারালাইসিস অঙ্গটা অর্থাৎ বিকালাঙ্গ লোকটা তার থেকে দূর হয়ে গেল।
দর্শক দেখুন ভালো ধারণার একটি বরকত আমরা শুনেছি, যে আমির আহলে সুন্নাত সম্পর্কেও আমরা অনেকে ভালো ধারণা করে আলহামদুলিল্লাহ যে তিনি একজন নেক বান্দা আল্লাহর বলি,
তো ওনার এটা ওই ওই সময়কার খবরের মধ্যে অনেকভাবে এসেছিল, ফলো এসেছিল
মাশাআল্লাহ। দর্শক আমাদের একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, আমরা সেটা দেখবো, এরপর আবার ফিরে আসছি।
রমজান 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 রমজান।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম।
কত বছর ধরে কাজ করতেছেন?
আমি দোকানটা দিয়েছি এই পর্যন্ত 20 বছর যাব।
আপনার একটা কিসের দোকান?
আমার এসকারের দোকান।
তো এখন তো রমজান মাস, রোজা রাখি, এই দোকান কাজ করতে করছে,
কাজ করতে নামাজ পড়ে রোজা রাখি, এবং কাজও করতে হবে, নামাজও পড়তে হবে, পেটে ভাতও দিতে হবে।
কয়টার দিকে এই দোকানটা আপনি খুলেন?
দোকান করি প্রায় ধরেন ফজরের নামাজ পড়ে ধরেন 7টার দিকে দোকান করি, আবার আজানের সময় চলে যাই,
দুপুরের
আজানের সময় চলে যাই, আবার নামাজ পড়ে
দোকান বন্ধ করে দিই।
না, দোকানে চাটা বন্ধ করি, মানে এইভাবে চলে। আর ইফতারের আগে বন্ধ, আসরের নামাজের পর বন্ধ করি, ইফতার করার পর তারপরে আবার আসে দোকান খুলে আবার তারাই করি।
দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আমরা যখন নামাজ পড়ি, আসক্তের নামাজ পড়ি আল্লাহ রহমতে, এখন আমরা ভবিষ্যতে যেত এই নামাজ পড়ে দুনিয়া ফেরো দিতে হবে, নামাজও পড়তে হবে, রোজা রাখতে হবে, সব কিছু আদায় করে যেন মানুষকে বলবো, আমরা দর্শকদেরকে বলবো যে এইভাবে সুন্দরভাবে চলাফেরা করার জন্য, সুন্দরভাবে খাওয়া দাওয়া করার জন্য, নামাজ কালাম পড়ার জন্য।
দর্শক আসলে আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আমাদের ইবাদত বন্ধই করা উচিত। জি, আমার সাধকের কাছে রয়েছে।
জি, আসলে এই দর্শক শ্রোতা এবং রাশেদ ভাই, অনেকগুলোই আমরা ওয়াকিয়া শুনেছি যে বুজুর্গানে দিন ইনারা ভালো ধারণা করার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে ভালো পুরস্কারও পেয়েছেন। শুধু আল্লাহ তাআলা নেক বান্দাগণ কেন, অন্যান্য যারা আমরা শুনেছি আমির আহলে সুন্নতের কাছ থেকে যে ইনি আমির আহলে সুন্নতের এই খাবার সম্পর্কে ভালো ধারণা পোষণ করেছিলেন, বিশেষ করে ওনার সম্পর্কে আমির আহলে সুন্নতের নিশ্চয়ই এরকম আল্লাহ তাআলা নেক বান্দা রয়েছেন আমার আমির আহলে সুন্নত, যার কারণে ওনার ধারণা করার বরকতে প্যারালাইসিস রোগ দূর হয়ে গেল। তো আসলে প্রত্যেকটা কিছুতেই আমাদের সুধারণাটা রাখা উচিত, কিন্তু তারপরও আমাদের কুধারণা চলে আসে, বাণী কুচিন্তা, এটা খারাপ চিন্তাটা আমাদের মধ্যে বিরাজ করে। আসলে এটা কারণ হচ্ছে শয়তানের ধোকা, শয়তান চায় না যে আমরা ভালো ধারণা করি এবং ভালো ধারণা করার মাধ্যমে ওনার সম্পর্কে ভালো ভাবি, কেননা শয়তান তো লেগে আছে আমাদের পিছনে, আল্লাহ তাআলা শয়তানকে ওইটা দিয়েছেন, ওরকম ক্ষমতা দিয়েছেন। তো যদি আমাদের এখন যদি আমাদের কুচিন্তা চলে আসে বা কুধারণা চলে আসে আমরা কী করব, এটা থেকে বাঁচার জন্য কিছু মাদানী ফুল আমির আহলে সুন্নত ইনি ইনার কিতাবের মধ্যে এই আনেন যে প্রথম একটা মাদানী ফুল, যে যদি আমাদের ধরেন কোনো একটা বিষয় দেখলাম বা কোনো এক ব্যক্তি সম্পর্কে জানলাম, যদি আমাদের ওনার সম্পর্কে খারাপ চিন্তা চলে আসে বা খারাপ ধারণা আমার যদি চলে আসে, তখন সাথে সাথে বলা হচ্ছে যদি যেন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা তিনবার পাঠ করি, এবং তিনবার পাঠ করার পর বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মানে এটা পাঠ করার বরকত খারাপ ধারণা আনার জন্য সেটা দূর হয়ে যাবে। এছাড়াও যদি আমরা সকালে যখন ফজরের নামাজের পর ১১ বার সূরা ইখলাস পড়বে, তাহলে আল্লাহ তাআলার দয়ায় মানে তার উপর আর ওই খারাপ শয়তানটা আর নিযুক্ত হবে না, এবং সে শয়তান চেষ্টা করলেও তার দলবল নিয়ে তাকে গুনাহ করাতে পারবে না বা খারাপ চিন্তা তার মধ্যে আনতে পারবে না যদি সূরা ইখলাস ১১ বার পাঠ করে নেওয়া হয়।
মাশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর ওনার কাছ থেকে কথা শুনেছি যে আসলে বিষয় হচ্ছে মানুষ সবসময় চায় যে সে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এবং ভালো চিন্তা করার জন্য, কিন্তু শয়তানের কারণে অনেক সময় এই জিনিসটা হয়ে ওঠে না। তো এমনিতেই আমাদের চেষ্টা করতে থাকা উচিত যে সবসময় আমরা যেন ভালো চিন্তাটা করি, যাই দেখি ভালো চিন্তা করি, যাই আমরা কল্পনা করি যেন যাতে ভালো কল্পনা করি, ভালো চিন্তা করি, ইনশাআল্লাহ এর দ্বারা আস্তে 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 প্র্যাকটিস করতে হবে জিনিসটা। অনেক মানুষ আছে যেটা দেখে সেটা খারাপ চিন্তা করে, যেমন মনে করুন কেউ কারো কাছে একটা বোতল দেখলো, হ্যাঁ বোতল নিয়ে সে পানি খাচ্ছে বা এমন কিছু খাচ্ছে, কিন্তু ও খারাপ ধারণা আপনি করতে পারেন যে কেউ যদি মনে করে সে মদ খাচ্ছে, সে পানীয় তো খেতে পারে, কোল্ড ড্রিঙ্কস খেতে পারে, যেটা জায়েজ, এরকম অনেক বিষয় রয়েছে। তো দর্শক, তাই আমাদের উচিত সবসময় ভালো ধারণা করা। আর আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভালো চিন্তা ভালো ধারণা আসে ভালো অন্তর থেকে, আর খারাপ চিন্তা আসে খারাপ অন্তর থেকে। তাই আমাদের অন্তরটাকে ভালো রাখা উচিত এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত। আর যদি কারো কখনো খারাপ চিন্তা আসে তখন সেদিকে কল্পনা না করে এটার উল্টো চিন্তা করুন আপনি। জি দর্শক, একটি সেগমেন্ট রয়েছে, আমরা সেটা শুনবো।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কদরী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকে একটি গল্প শোনাবো। কোনো এক বাদশা একদা তার সভাসদদের নিয়ে দরবারে বসাছিল, এমন সময় কালো বর্ণের এক কানা ব্যক্তিকে নিয়ে আসা হলো বাদশার সামনে। সবাই অভিযোগ করল এই লোকটি এমন ধরনের অলক্ষণ যে কেউ যদি সকালে উঠে এর চেহারা দেখে সেই দিন তাকে অবশ্যই কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়, সুতরাং তাকে দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হোক। কিছুক্ষণ চিন্তা করার পর বাদশা বললেন, চূড়ান্ত বিচার করার আগে আমি নিজেই এর একবার পরীক্ষা করে দেখব। কাল সকালে সর্বপ্রথম আমি তাকে দেখব, তারপর অন্য কাজে হাত দেব। যেই চিন্তা সেই কাজ। পরদিন সকালে বাদশা যখন ঘুম থেকে উঠল, দরজা খুলতেই সর্বপ্রথম সেই কানা ব্যক্তিটিকেই দাঁড়ানো দেখতে পেল। তাকে দেখেই বাদশা পেছনে ফিরে গেল এবং দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। পোশাক পাল্টাবার পর বাদশা যখনই ওনার জুতোর মধ্যে পা দিল, তখনই তাতে একটি লুকিয়ে থাকা বিষাক্ত বিচ্ছু দংশন করলো, কামড় দিল। বাচ্চা চিৎকার দিয়ে উঠল, সেবকরা তাড়াতাড়ি বাচ্চার দিকে ছুটে এলো। বিষের প্রভাবে বাচ্চার দুধে আলতা মুখাবয় নীল রং ধারণ করল। মহলে গুঞ্জন সৃষ্টি হয়ে গেল যে বাচ্চা সালামতকে বিচ্ছু দংশন করেছে, বিচ্ছু কামড় দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মন্ত্রী সাহেবও এসে গেল। মুহূর্তের মধ্যে শাহী চিকিৎসককে নিয়ে আসা হলো। তিনি অত্যন্ত দক্ষ হাতে বাচ্চা সালামতের চিকিৎসা শুরু করলেন। কোনো রকমে বাচ্চার প্রাণ বেঁচে গেল, কিন্তু তবুও তাকে কিছুদিনের জন্য রোগ শয্যায় কাটাতে হয়। অবস্থার যখন কিছুটা উন্নতি হলো এবং বাদশাহ যখন তার দরবারে গিয়ে বসতে পারল, তখন কানা ব্যক্তিটিকে পুনরায় দরবারে নিয়ে আসা হল যেন তাকে সাজা শোনানো যায়। কেননা অভিযোগকারীদের অভিযোগ হলো সে যে অলক্ষণে সে বিষয়ে স্বয়ং বাদশাহ সালামতি পরীক্ষা করে দেখে নিয়েছে। সে কান্নাকাটি করে বাদশাহর কাছে দয়া ভিক্ষা চাইছে যে আমাকে আমার দেশ থেকে বের করে দিও না। এই অবস্থা দেখে তার প্রতি জৈনিক মন্ত্রীর করুণা সৃষ্টি হলো। তিনি বাদশাহর নিকট কিছু কথা বলার অনুমতি প্রার্থনা করলেন। তারপর বললেন, বাদশাহ সালামত, আপনি তাকে সকালে সর্বপ্রথমে দেখেছেন বলে আপনাকে বিচ্ছু দংশন করেছে, তাই সে অলক্ষণে হিসাবে গণ্য হয়েছে। আমাকে ক্ষমা করবেন, কারণ সেও তো সকাল সকাল সর্বপ্রথম আপনার চেহারা দেখেছিল। সেই থেকে সে এখন পর্যন্ত বন্দী অবস্থায় আছে। এখন হয়তো তাকে দেশান্তরের সাজার কথা শুনিয়ে দেওয়া হবে, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, সত্যিকার অর্থে অলক্ষণে কে, আপনি নাকি সে? মন্ত্রীর কথা শুনে বাচ্চা নিরুত্তর হয়ে গেল। সাথে সাথে তিনি কানা কালো ব্যক্তিটিকে কেবল মুক্তি দিলেন না, বরং প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিল আগামীতে তাকে কেউ যদি অলক্ষণে বলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। মাদানি চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? যে কেউ কখনো অলক্ষণে হয় না, বান্দার তকদিরে যা থাকে তাই তার সাথে ঘটে। আল্লাহ করিম আমাদের সবাইকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, দর্শক খুবই চমৎকার এবং শিক্ষণীয় একটি ঘটনা আমরা শুনেছি। দর্শক অনেকে বিশেষ করে গ্রামের দিকে এটা বেশি, এবং যারা বৃদ্ধ মহিলা বৃদ্ধগণ এই জিনিসগুলো বলে থাকেন যে আজকে কার মুখ দেখে উঠেছি আমি জানি না। আবার অনেকে বলেন যে কিছু লোক থাকে যে এই ছেলেটাকে দেখেছি, এই মানুষটাকে দেখেছি, এই মহিলাকে দেখেছি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর, যে আজকে আমার দিনটা কীভাবে যায় জানি না। আবার আমরা অনেকে বলি যে অলক্ষণীয় অলক্ষে, এরকম অনেক সময় অনেক বলে থাকে। দর্শক আগলে আসলে এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। মানুষ কখনো অলক্ষণে হয় না, মানুষ কর্মের কারণেই মানুষের বিপদগুলো আসে। যেমন মনে করুন বাদশাহ জুতা পরেছেন, জুতা পরার আগে জুতাটা ঝেড়ে নেওয়া উচিত, এটা একটা সুন্নত হচ্ছে। জুতাগুলো পরিষ্কার করা, কাপড় পরার আগে কাপড়টাকে ঝাড়া, এটা হচ্ছে সুন্নত। এখন কেউ কাপড়ের মধ্যে বা জুতোর মধ্যে যদি বিচ্ছু বা কোনো এমন একটা প্রাণী ঢুকে থাকে যে আপনি এটাকে না ঝেড়ে পরে ফেলেছেন আর এটা সেটা কামড় দিয়েছে, তার দোষ হয়েছে আরেকজনের। দর্শক তো তাই আমাদের উচিত সুন্নতের উপর আমল করতে থাকা। এবং এই এই সকল যে বিষয়গুলো আমরা আমাদের দেশে প্রচলিত আছে, অলক্ষণে অলক্ষী অপয়া এই জিনিসগুলো থেকে, অশুভ যে যে জিনিসগুলো আমাদের রয়েছে সেগুলো থেকে আমাদের বাঁচা দরকার, কুসংস্কার থেকে বাঁচা দরকার। দর্শক ইসলামে কুসংস্কারের কোনো স্থান নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শক আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, যে আসলে এখান থেকে আরেকটি বিষয় হচ্ছে যে ভালো চিন্তা করা, যে আমরা উত্তম চিন্তা করা, আসলে আমাদের উচিত সবসময় যাতে আমরা উত্তম চিন্তা করি, ভালো চিন্তা করি, মানুষের কল্যাণের জন্য চিন্তা করি। দর্শক আমি আগেও বলেছি, এখনও বলছি, যে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলিয়ার একটি ঘটনা, একটি কাহিনী আমাকে খুব প্রভাবিত করে। সেটা হচ্ছে যে আমি মিসওয়াকের ব্যাপারে বলেছিলাম যে যারা আমার দাওয়াত ইসলামের মাদানী পোশাক আমির আহলে সুন্নাহর পোশাকগুলো পড়েন, সেখানে মিসওয়াকের জন্য একটা পকেট আপনারা দেখতে পাবেন, পবিত্র কাগজটুকু বিসমিল্লাহ লেখা থাকে, আল্লাহর নাম লেখা থাকে, আরবি লেখা থাকে, সেগুলো নিয়ে যাতে পকেটে রাখতে পারে, পরবর্তীতে কোনো একটা ভালো জায়গায় সেটাকে যেন কী রাখতে পারে, যাতে মানুষের পায়ে না পড়ে। তো তিনি প্রথমে সাইড পকেটে নিতেন, কিন্তু ওনার একটা মনের মধ্যে একটা ইয়ে আসলো যে নাভির নিচে এই জিনিসগুলো থাকবে আমার খারাপ লাগছে, তাই আদবের কারণে, তিনি সম্মানের কারণে সেটাকে সাইড পকেট করেছেন যাতে সেখানে রাখতে পারে। আর দ্বিতীয়ত আমরা সাজরা শরীফ রাখা, নালায়নে পাক রাখা, সাইড পকেটে রাখা সেটা একটা বেআদবি, তাই তিনি বুকের পকেটে রাখতেন। এখন কেউ যখন বুকের পকেট, যেহেতু তাদের দেশে এটা চল নেই, তো কেউ দেখেছেন এই বুকের পকেট, তো একটু অন্যভাবে বললেন যে হে, আপনি পকেট যখন বানিয়েছেন মিসওয়াকের জন্য একটা পকেট করেন। তো আমির আহলে সুন্নাত এই জিনিসটাকে আসলে কেউ আমাদেরকে যদি বলে থাকে, বলে আমরা মাইন্ড করব যে আমাকে এত বড় কথা বলেছেন সবার সামনে যে পকেট সিলাইসি বলে, এটা আমার আমার কাজ, আমার ব্যাপার, আমার পার্সোনাল বিষয় আমি বলে থাকি। কিন্তু আমির আহলে সুন্নাত এটাকে পজিটিভলি নিয়েছেন। আমির আহলে সুন্নাত কী করলেন, বললেন যে আসলেই তো উনি ভালো বুদ্ধি দিয়েছেন, আমাকে ভালো পরামর্শ দিয়েছেন, যদিও আবার তিনি আমাকে ওভাবে বলেছেন, কিন্তু জিনিসটা পরামর্শ তো ভালো, যে মিসওয়াককে আমি কোথায় রাখবো, এটা তো সম্মানের জিনিস। আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসলাম মিসওয়াককে মহাব্বত করেছেন, এমনকি ওফাতের আগেও হুজুর পাক সাল্লাহ আলহি ইসলাম মুখের মধ্যে মিসওয়াক নিয়েছেন, এটা কত বড় একটা মহান বিষয়। এবং হুজুর পাক সাল্লাহ আলহি ইসলাম বেশি পরিমাণে মিসওয়াক করতেন, হাদিসে পাকের মধ্যে আসছে যে হাদিস শরীফের সারমর্ম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মিসওয়াক করতেন যে অনেক সময় এটা ভাবতেন যে এটা মিসওয়াক উম্মতের উপর ফরজ হয়ে যাবে কিনা, অর্থাৎ এত বেশি মিসওয়াক করতেন। তো এটার জন্য আমির আহলে সুন্নাত কি করলেন, আসলে দর্জির দোকানে গিয়ে একটা মিসওয়াকের জন্য পকেট রাখলেন, বাম দিকে একটা পকেট। তো ওনাকে দেখালেন, দেখুন আপনার বুদ্ধি দিয়েছেন আমাকে পকেটের জন্য, আমি এটাকে ভালোভাবে নিয়েছি, আমি পজিটিভ ভেবেছি, হ্যাঁ পজিটিভলি ভেবেছি, আমি এটাকে মিসওয়াকের জন্য একটা জায়গা করে নিয়েছি। তো আসলে এটা হচ্ছে উত্তম অন্তর থেকে উত্তম চিন্তা। আসে আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। দর্শক, আমাদের অনুষ্ঠান একদম শেষ, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, যদি সত্যিকার তো আমরা কামিয়াব হতে পারি, তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই রমজান মাসে বেহিসাব মাগফিরাত নসিব করুক, রমজান মাসের বরকত দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানি চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মনকে সুবাসিত করে রমজান, মনকে সুবাসিত